শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুদের, অনেক শুভেচ্ছা জানিয়ে এখন অনুষ্ঠান শুরু করছি। ভয়েস অফ আমেরিকা থেকে আমি সুগুপ্তা নসরিন কুইন। বাংলাদেশে এখন রাত 10টা আর ভারতে রাত 9:30। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ক্রাইসিস অ্যাডভাইজার ম্যাথিউ ওয়েলসের সাক্ষাৎকার,
part of a much broader campaign of violence, an ethnic cleansing campaign in which in village after village soldiers have carried out killings of Rohingya men, women and children.
ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারের সেনাবাহিনী অবশেষে রোহিঙ্গা হত্যার কথা স্বীকার করেছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর অত্যাচারের খোঁজখবর নিতে গিয়ে গ্রেপ্তার হলেন দুই সাংবাদিক।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তার নির্বাচনী অভিযানের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্ত সম্পর্কে তার সঙ্গে মুলারের দেখা করার প্রয়োজন রয়েছে এমন সম্ভাবনা নেই। বুধবার নরওয়ের প্রধানমন্ত্রী এমা সলসবার্গের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মিস্টার ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি তাঁর বিবৃতির পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়ার সঙ্গে কোনো যোগসাজশ ছিল না, কাজে এ নিয়ে কোনো রকম সাক্ষাৎকারের সম্ভাবনা নেই বললেই চলে। তিনি বলেন, যোগসাজশ হয়েছে তবে তা ডেমোক্র্যাটদের সঙ্গে রুশদের। বলা হচ্ছে যে শুলার ট্রাম্পের আইনজীবীদের এরকম আভাস দিয়েছেন যে এই তদন্তের অংশ হিসেবে তিনি ট্রাম্পের সাক্ষাৎকার নিতে চাইবেন। ট্রাম্প এই তদন্তকে তাঁর ভাষায় ডেমোক্রেটিক ভাওতাবাজি বলে অভিহিত করেছেন। এ পর্যন্ত এই তদন্তে নির্বাচনী প্রচার অভিযানের সাবেক চেয়ারম্যান পল ম্যানফোর্ট এবং অপরাধ স্বীকারকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ফ্লিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মুলারের এই তদন্তকারী দল ট্রাম্পের জামাতা জাভেদ কুশনার এবং সাবেক চিফ অফ স্টাফ রেইনস প্রিবাস সহ বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কার্যকর রয়েছে এবং যদিও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মধ্যপ্রাচ্যে অন্যান্য কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ আছে, সেগুলোকে পৃথক বিষয় হিসেবে বিবেচনা করা উচিত। 2015 সালে সম্পাদিত ওই চুক্তি নিয়ে আলোচনার জন্য তিনি আজ ব্রাসেলসে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ওই চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করে দেওয়া হয় এবং বিনিময়ে ইরানের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ইরান জোর দিয়ে বলে এসছে যে তার পরমাণু কর্মসূচির ধরনটা হচ্ছে শান্তিপূর্ণ। সংবাদদাতাদের সঙ্গে অন্যান্য কূটনীতিকদের কথা বলার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তাদের পাশে ছিলেন না, কিন্তু গতকাল তিনি এই চুক্তির প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করে যুক্তরাষ্ট্রকে ধ্বংসাত্মক নীতি প্রয়োগের জন্য অভিযুক্ত করেন। মোগেরিনা বলেছেন যে এই চুক্তির ফলে ইরানের সঙ্গে সকল বিষয় আরও গভীর সহযোগিতা ও সংলাপের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এই চুক্তির অব্যাহত সাফল্যের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি বলেন, এই কার্যকর চুক্তি বহাল রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যের প্রয়োজন রয়েছে। এই চুক্তি বিশ্বকে আরও নিরাপদ করেছে, ওই অঞ্চলে সম্ভাব্য অস্ত্র ব্যবসা বন্ধ করেছে এবং আমরা আশা করছি সকল পক্ষই এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে। ভারতের দিল্লিভিত্তিক বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ নেতা মৌলানা মোহাম্মদ সাদ কান্দলভি বিশ্ব ইজতেমায় অংশ নেবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় তাবলিগ জামাতের বিবাদমান দুটি পক্ষের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সুবিধামতো সময়ে মাওলানা মোহাম্মদ সাদ বাংলাদেশ ত্যাগ করবেন এবং এই সময়ে তিনি কাকরাইল মসজিদে অবস্থান করবেন। টঙ্গীতে বিশ্ব ইজতেমা যথাসময়ে এবং শান্তিপূর্ণভাবে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাওলানা মোহাম্মদ সাদের বিতর্কিত কিছু বক্তব্যকে কেন্দ্র করে বুধবার তার বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া ঠেকাতে বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেন তাবলিগ জামাতের একটি অংশ। বৃহস্পতিবারও তাবলিগ জামাতের একাংশ সন্ধ্যার মধ্যে মাওলানা সাদকে দিল্লিতে ফেরত পাঠানোর দাবিতে তোপখানা এলাকায় বিক্ষোভ করেন। উল্লেখ্য, শুক্রবার থেকে টঙ্গীতে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সরকার সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে নজরদারির জন্য পুলিশের একটি বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে। ওদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, এ ধরনের নজরদারির মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ার ঝুঁকি রয়েছে। জানাচ্ছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশ সরকার সাইবার অপরাধ প্রতিরোধে নজরদারির জন্য পুলিশের একটি বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ চূড়ান্ত করেছে। আর এই ইউনিট মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমূলক এবং অপপ্রচারকারীদের উপরে নজরদারির লক্ষ্যে বিশেষ সফটওয়্যার সহ নানা যন্ত্রপাতি ব্যবহার করবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, নজরদারিতে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রযুক্তি দক্ষতা, সততা, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার ঘাটতি থাকলে এ ধরনের নজরদারির মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ার ঝুঁকি থেকে যায়। টিআইবির নির্বাহী পরিচালক ওই বিবৃতিতে বলেন, এমন পরিস্থিতি বিদ্যমান থাকলে এ ধরনের নজরদারি ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী হতে পারে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
মিয়ানমারে রয়টার্সের যে দুজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
মায়ানমারে রোহিঙ্গাদের উপর মায়ানমার সেনাবাহিনীর অত্যাচারের খোঁজখবর নিতে গিয়ে গ্রেপ্তার হয়ে গেলেন সংবাদ সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কি অ সো উ। অভিযোগ, এরা নাকি রাষ্ট্রের গোপন খবরাখবর জোগাড় করছেন। এদের অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ 14 বছরের কারাবাস হতে পারে। মায়ানমারে 50 বছরের সেনা শাসনের পর এখন গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও সেনাবাহিনীর এখনও সর্বস্তরে প্রবল প্রভাব। কিন্তু রোহিঙ্গাদের ওপর অত্যাচার নিয়ে ব্যাপক সমালোচনার ফলেই হয়তো এই প্রথম সেনাকর্তারা স্বীকার করলেন, গত 2 সেপ্টেম্বর রাখাইন প্রদেশের এক গ্রামে 10 জন রোহিঙ্গাকে সেনারা হত্যা করেছে। রয়টার্সের প্রেসিডেন্ট স্টিফেন অ্যাডলার দুই সাংবাদিককে এখনই মুক্তি দেবার দাবিও জানিয়েছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে নেটোর রেজোলিউট সাপোর্ট মিশন বলছে, যুক্তরাষ্ট্রের একজন সৈন্য তাদের কথায় স্থল সংঘাতে আহত হয়েছে। এই মিশনের জনসংযোগ পরিচালক ক্যাপ্টেন টম গ্রেসব্যাক বলেন যে এই ঘটনাটি ঘটে নানগারহার প্রদেশের আচিন জেলায়, তবে ঠিক কী ধরনের সংঘাত হয়েছে সে সম্পর্কে তিনি বিশেষ কিছু জানাননি। তিনি বলেন, জোট বাহিনীর কোনো সদস্যই এই সংঘাতে নিহত হয়নি, কেবল একজন আহত হয়েছে, তবে তার অবস্থার কোনো অবনতি ঘটেনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সূত্র উল্লেখ করে বলছে যে এই ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আক্রমণকারীদের বিরুদ্ধে বিমান অভিযান চালিয়েছে এবং এর ফলে বেশ কিছু লোক হতাহত হয়েছে, তবে সরকারিভাবে এ ব্যাপারে নিশ্চিত কিছু জানানো হয়নি। গ্রেসব্যাক বলেন যে, আমরা আমাদের আফগান শরিকদের সঙ্গে এই সংঘাতের বিষয় বিস্তারিত খতিয়ে দেখছি এবং উপযুক্ত সময়ে আরও তথ্য দেব। তিনি বলেন, আইএসকে অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসানকে তারা লড়াইয়ের ময়দান থেকে তাড়িয়ে দিচ্ছেন এবং নানগারহারের মহান্দ উপত্যকাকে শত্রুমুক্ত করছেন। এরা হচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক ওই সন্ত্রাসী গোষ্ঠীর আফগান শাখা। উত্তর আফ্রিকান রাষ্ট্র টিউনিশিয়ার কর্তৃপক্ষ বলছে, সরকারের আরোপিত কৃশ্রতা সাধনের বিরুদ্ধে 3 দিন ধরে চলে আসা সহিংস প্রতিবাদের পর 500 লোককে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ দমনের জন্য বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সরকারের নতুন বাজেটে নতুন করে কর বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সেখানে বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষ বলছে, কেবল গতকালই 300 লোককে আটক করা হয়। বিক্ষোভকারীরা এই সপ্তাহের গোড়ার দিকে তিউনিশিয়ার পর্যটন দ্বীপ দিয়ারবায় ইহুদিদের একটি স্কুলে ঘরে তৈরি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পূর্ব চীন সাগরে চীনের নৌবাহিনীর একটি জাহাজ দেখা দেওয়ার পর জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। উভয় দেশই পূর্ব চীন সাগরের কাছে কয়েকটি দ্বীপের মালিকানা দাবি করে আসছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত আকায়দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং বিস্ফোরক আইনে ফেডারেল গ্র্যান্ড জুরি যে অভিযোগ গঠন করেছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের সুধী সমাজ। এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
গত 11 ডিসেম্বর সকালে অফিসগামী যাত্রীদের ব্যস্ততার মধ্যে নিউ ইয়র্কের একটি বাস টার্মিনালে আত্মঘাতী বোমা বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার হন আকায়েদ। আকায়েদের বিরুদ্ধে শুক্রবার অভিযোগ গঠন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম ভয়েস অফ আমেরিকাকে বললেন,
আকায়েদের এই ঘটনা খুবই দুঃখজনক না, খুবই নিন্দনীয় এবং আমরা খুবই মর্মাহত যে এমন একটি ঘটনা ঘটেছিল। এবং এটা মার্কিন আইনে এটা অবশ্যই যে কোনো সভ্য আইনে এটা সভ্য ধারা এটা অবশ্যই দণ্ডনীয় এবং অপরাধ, মহা অপরাধ কাজ করেছে এই আকায়েদ যুবকটি। এবং তার অবশ্যই যে কোনো দেশে ঘটনা ঘটালে যে কোনো দেশে আইনের বিচার হওয়া অবশ্যই আমরা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। তার এই কর্মকাণ্ড সে যে ধারা যেভাবে প্রস্তুতি নিয়ে আসছিল এবং যেভাবে এটা পরিকল্পিতভাবে সামাজিক নেটওয়ার্কে সে আগে ঘোষণা দিয়েছে এবং সে অপপ্রচার চালিয়েছিল, বিভিন্ন নিন্দাসূচক বক্তব্য হিংসাত্মক বক্তব্য দিয়ে আসছিল এবং সর্বশেষ ম্যানহাটনে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এটা কোন দেশ জাতির ব্যাপার না, কোন দেশের নাগরিক সেটা ব্যাপার না। একটি লোক এই কাজটি করেছে এবং সরাসরি একটি মহাপরিকল্পনা ধ্বংসযজ্ঞ করার সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার পরিকল্পনা থেকে এটা করেছে, এটা অবশ্যই নিন্দনীয় এবং এ ধরনের ঘটনার দ্রুত বিচার না হলে এটা পুনরাবৃত্তি হতে পারে।
27 বছর বয়সী আকায়েদ 7 বছর আগে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ঢাকায় তার স্ত্রী এবং এক সন্তান রয়েছেন। 13 ডিসেম্বরের ঘটনার পর তার স্ত্রী এবং স্ত্রীর বাবা মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের তরফে বলা হয় বাংলাদেশে আকায়েদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো রেকর্ড নেই। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতারও তথ্য মেলেনি বলে পুলিশ জানিয়েছে। আকায়েদ সর্বশেষ দেশে এসেছিলেন 2016 সালের সেপ্টেম্বরে তার সন্তানের জন্মের সময়। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের বসবাসরত 8 লক্ষ তরুণ তরুণীর যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকা না থাকার ভবিষ্যৎ নির্ভর করছে কংগ্রেসের সামনের 5 দিনের কর্মদিবসের আলোচনার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের ওপর। বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প সমন্বিত অভিবাসন সংস্কার প্রস্তাব পাশের আহ্বান জানিয়েছেন। ভয়েস অফ আমেরিকার কংগ্রেস সংবাদদাতা ক্যাথরিন জিপসনের রিপোর্ট থেকে তথ্য নিয়ে রিপোর্ট করছেন সেলিম হোসেন।
8 লক্ষ তরুণ তরুণী যারা শিশু অবস্থায় বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিল এবং পরে তাদের বাবা মায়ের বৈধ কাগজপত্র না থাকার কারণে তারাও অবৈধ হয় এবং আরও পরে ওবামা প্রশাসনের সময় তাদেরকে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল বা ডাকা নামে একটি কর্মসূচির আওতায় সাময়িক বৈধতা দেওয়া হয় কাজ করবার অনুমতি। ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বরে ডাকা কর্মসূচি বাতিলের ঘোষণা দেয় এবং ডাকার আওতায় তাদেরকে শেষবার সাময়িক বৈধতার অনুমতি নবায়নের সময়সীমা বেঁধে দেওয়া হয়। অনেকেই নবায়ন করে, অনেকেই করতে ব্যর্থ হয়। সেই থেকে ডাকার আওতাধীন ছেলেমেয়েরা এবং অন্যান্য অভিবাসী সম্প্রদায় তাদের পক্ষে প্রতিবাদ বিক্ষোভ করেই আসছে। ডাকা কর্মসূচিতে অর্থায়ন করা হবে কি হবে না কংগ্রেসের সেই সিদ্ধান্ত নিতে হবে 19 জানুয়ারির মধ্যে। সময় খুবই কম, কোনো সমঝোতা এখনও হয়নি। এই অবস্থায় ডাকার অধীনে থাকা তরুণ তরুণী এবং তার পরিবারের সদস্যদের উদ্বেগ বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন,
You're not so far away from comprehensive immigration reform. And if you want to take it that further step, I'll take the heat.
তিনি বলেছেন, সমন্বিত অভিবাসন সংস্কার করবার পথে আমরা রয়েছি, আপনারা এ বিষয়ে এগিয়ে আসলে আমিও এগিয়ে আসতে রাজি আছি। রিপাবলিকানরা বলছেন, সমন্বিত অভিবাসন সংস্কার চারটি প্রধান বিষয় ধরে করতে হবে। রিপাবলিকান সেনেটর জন কার্নিন যেমনটি বললেন,
Those issues are going to be related to what sort of relief that the DACA recipients are going to get, border security systems, visa lottery, and chain migration.
তিনি বলেন, ডাকা কর্মসূচির আওতাধীন ছেলেমেয়েরা কতটা লাভবান হতে পারে সেটি মাথায় রেখে অভিবাসন সংস্কার করতে হবে, বিবেচনায় আনতে হবে সীমান্ত নিরাপত্তা, ভিসা লটারি এবং চেইন ইমিগ্রেশন বা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাবা মা ভাই বোনদের যুক্তরাষ্ট্রে আনার জন্য আবেদনের পদ্ধতি। ওই চারটি হচ্ছে আমাদের সমন্বিত অভিবাসন সংস্কারের প্রধান বিষয়। এই চারটিকে ধরেই আমাদের সমঝোতা আলোচনা চলবে। হাউস রিপাবলিকানরা বুধবার একটি সমন্বিত অভিবাসন সংস্কার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন। রিপাবলিকান প্রতিনিধি রাউল ল্যাব্রাডর এ প্রসঙ্গে বললেন,
বিল ওয়ার প্রপোজিং ইজ স্ট্রং, বাট ইটস অলসো আ ফেয়ার বিল। ইটস স্ট্রং বিকজ ইট গেটস সিরিয়াস অ্যাবাউট এনফোর্সিং আওয়ার ইমিগ্রেশন লস।
যে বিলটি আমরা উত্থাপন করতে যাচ্ছি তা একটি শক্তিশালী এবং একটি স্বচ্ছ প্রস্তাব। এটি শক্তিশালী এই কারণে যে এতে অভিবাসন আইনের প্রয়োগের দিকটা বেশি জোর দেওয়া হবে, বিশেষ করে কাগজপত্রবিহীন অভিবাসীদের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হবে। যারা অবৈধভাবে আসছেন তারা আর ওইভাবে থাকতে পারবে না। ডাকা কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণের সময় প্রেসিডেন্ট ট্রাম্প সহ রিপাবলিকানরা যে সমন্বিত অভিবাসন সংস্কার প্রস্তাব তুলেছেন তা কতটা বাস্তবসম্মত এবং তা সত্যি পাশ হবে কিনা, এমন প্রশ্নে মন্তব্য করলেন নিউ ইয়র্কের অভিবাসন আইন প্রতিষ্ঠানের কর্মকর্তা নাসরিন আহমেদ।
আমরা এখনো হোপফুল যে কিছু একটা আসবে, কারণ এত এত মানুষ আনডকুমেন্টেড অথবা অনেকে ডিপোর্টেশন ঝুলছে, তাদের ছেলে মেয়ে, দেশি সিটিজেন, ইটস এ বিগ ম্যাস। আমরা এখনো আশা করছি, আমরা এখনো আশাবাদী যে কোনো একটা সংস্কার হয়তো আসবে।
সীমান্ত দেয়াল তোলার খরচ এবং তরুণ স্বপ্নবাজ যারা এই দেশে বসবাস করছেন তাদেরকে গ্রিন কার্ড না দেওয়ার বিধান রেখে 3 বছরের জন্য বৈধতা দেওয়ার বিধান থাকবে ওই সমন্বিত অভিবাসন সংস্কার প্রস্তাবে। ডেমোক্রেটদের জন্য তা মেনে নেওয়াটা কঠিন হবে বলে বিশ্লেষকরা মনে করেন, তবে এই মুহূর্তে ডাকা কর্মসূচির একটি সুরাহা হওয়া দরকার বলে অধিকাংশ ডেমোক্রেট মনে করছেন। ডেমোক্রেট আইন প্রণেতা স্টেনি হোয়ার যেমনটি বললেন,
We need to make sure that they're protected and included and welcomed now.
Stony Hoyer bollen, President Raji hoyechen je amra ekti chukti korbo ebong ta dui dhape hobe. Karon ei shomoy amader jonno joruri hocche Dakar autay thakader bishoye siddhanto neya. March porjonto apekkha korbar shomoy amader hate nei, joto druto shombhob tader surokkha nishchito kora joruri. কংগ্রেসের মেয়াদ রয়েছে মাত্র 5 কার্যদিবস। এই অল্প সময়ে সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল এ প্রসঙ্গে বললেন,
It's still my view that I will call up a DACA related immigration bill that I know the president will sign and that it will not be a part of any overall spending agreement.
আমি এখনো বলতে চাই যে আমি ডাকা বিষয়ক অভিবাসন বিলটি উত্থাপন করব এবং আমি জানি প্রেসিডেন্ট তা সই করবেন এবং তা সামগ্রিক খরচের অংশ হবে না। বিশ্লেষকরা মনে করছেন অভিবাসন বিষয়ে প্রেসিডেন্টের বিভিন্ন কর্মকাণ্ডে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে সৃষ্ট সংশয় খানিকটা দূর হতে পারে। ব্রুকিংস ইনস্টিটিউশনের কর্মকর্তা মলি রেইনলসের মতে,
It's not quite clear how helpful Trump can be in terms of political cover here. I think it would probably resolve some disagreements among Republicans if President Trump came out firmly and clearly in favor of one position. But if that position isn't one that Democrats can also agree with, then we're sort of back where we started.
অভিবাসনকে ঘিরে যে রাজনৈতিক বিতর্ক তা নিরসনে প্রেসিডেন্ট কতটুকু কি করবেন তা পরিষ্কার নয়। তবে অভিবাসন নিয়ে খোদ রিপাবলিকান শিবিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে ডাকা কর্মসূচির পক্ষে কিছু করে বা অভিবাসন বিষয়ে ইতিবাচক কিছু করে প্রেসিডেন্ট ট্রাম্প তা নিরসন করতে পারেন সহজেই। তবে তা যদি আবার ডেমোক্রেটদের পছন্দ না হয় তবে আমরা একই বিতর্কে যেখানে ছিলাম সেখানেই পড়ে রইব। আর তেমন কিছু হলে ডেমোক্রেটরা ড্রিমারদের পক্ষে কিছু একটা করবার চেষ্টা করবেন এমন ধারণা করছেন সকলেই।
নির্ভরযোগ্য আন্তর্জাতিক খবরাখবর সত্ত্বেও মিয়ানমার সামরিক বাহিনী বরাবর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যার কথা অস্বীকার করে আসছে, কিন্তু সম্প্রতি এক গণকবর আবিষ্কারের পর তারা রোহিঙ্গা হত্যার বিষয়টি স্বীকার করেছে। শুনুন বিষয়টি নিয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ক্রাইসিস অ্যাডভাইজার ম্যাথিউ ওয়েলসের সাক্ষাৎকার। তার সঙ্গে টেলিফোনে কথা বলেন রোকেয়া হায়দার।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাখাইন রাজ্যের একটি গ্রামে গণকবরের সন্ধান ও রোহিঙ্গা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। অ্যামনেস্টির দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জেমস গোমেজ সম্প্রতি বলেছেন যে তিনি এই ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং সামরিক বাহিনী যে একটি মাত্র ঘটনাকে স্বীকার করে নিল তাতেও তারা আশ্চর্য হচ্ছেন, যদিও এটা অত্যন্ত বর্বর এক সহিংসতা ছিল। ওয়াশিংটনে অ্যামনেস্টির কর্মকর্তা ম্যাথিউ ওয়েলস আমাদের বললেন,
Up to now, you know, even just less than 2 months ago, the military issued what it called an investigative report in which it was basically a complete whitewash. They said that the military had committed no violations.
এতদিন পর্যন্ত সামরিক বাহিনী এইমাত্র 2 মাস আগেও সামরিক বাহিনী তাদের ভাষ্যে এক অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিল যাতে বস্তুত কোনো ধরনের হত্যাকাণ্ড বা অত্যাচারের কথা সম্পূর্ণ অস্বীকার করা হয়। ওই রিপোর্টে বলা হয়েছিল সেনাবাহিনী কোনোই অন্যায় করেনি। সারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিভিন্ন খবরাখবরে সামরিক বাহিনীর বর্বর অত্যাচারের ঘটনা প্রকাশের পরেও তারা সবকিছুই অস্বীকার করে। তিনি বলেন, তবে গতকাল তারা একটি ঘটনার কথা স্বীকার করেছে যে সেনাবাহিনী এক জায়গায় কয়েকজন রোহিঙ্গা পুরুষকে তাৎক্ষণিকভাবে হত্যা করে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে তিনি বলেন যে আমি মনে করি তারা এখনও একথাই বলছে যে একটি মাত্র ঘটনাই ঘটেছে এবং সেই ঘটনায় কয়েকজন মাত্র সেনা এই ধরনের কাজ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ক্রাইসিস অ্যাডভাইজার ম্যাথিউ ওয়েলস বললেন,
It's part of a much broader campaign of violence, an ethnic cleansing campaign, in which in village after village, soldiers have carried out killings of Rohingya men, women, and children, have carried out sexual violence against Rohingya women and girls.
তিনি বললেন, আমরা জানি এ হচ্ছে জাতিগত নিধনের বিরাট অভিযানের একটি ক্ষুদ্র অংশমাত্র। একের পর এক গ্রামে সেনারা রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের হত্যা করে চলেছে, রোহিঙ্গা মহিলা ও বালিকাদের ওপর যৌন অত্যাচার চালিয়েছে এবং সুপরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। মায়ানমারের গণতান্ত্রিক সরকারের ভূমিকা এ সম্পর্কে অ্যামনেস্টি কি বলছে? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ ওয়েলস বললেন,
I mean the military has been central to this campaign in Rakhine State, in which we have seen more than 650,000 Rohingya men, women and children pushed across the border into Bangladesh in a matter of 6 months. It is one of the largest and quickest refugee crises anywhere in the world.
সামরিক বাহিনী এই ঘটনার মূল হোতা। রাখাইন রাজ্যে আমরা দেখেছি 650,000-এরও বেশি রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুকে সেখান থেকে জোর করে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে, আর মাত্র 6 মাসের মধ্যেই তা করা হয়েছে। বিশ্বের যে কোনো স্থানের চাইতে এই শরণার্থীর সংকট সবচাইতে বিরাট এবং জটিল। সামরিক বাহিনী অব্যাহতভাবে রোহিঙ্গাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি অনেকের সঙ্গেই সেখানে কথা বলেছি, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয় এবং অনেকেই যখন পালিয়ে যাচ্ছিল পিছন থেকে তাদের উপর গুলি করা হয়। বেসামরিক সরকারও কি পরিস্থিতি অস্বীকার করছেন? তিনি কি মনে করেন?
Up to now, the civilian authorities have often issued statements that have been deeply concerning, that have denied or certainly cast suspicion on the consistent reporting that has come out about these atrocities. They have also been part of
Matthew Wells বললেন, এ পর্যন্ত তারাও সবকিছু অস্বীকার করেই আসছেন। এর ফলে উত্তরের রাখাইন রাজ্যে এখনও যে কয়েক হাজার রোহিঙ্গা রয়ে গেছে তাদের জন্য পরিস্থিতির অবনতি হচ্ছে, তাদের অবস্থা দিনে দিনে খারাপ হয়ে উঠছে। সরকার মানবাধিকার সংস্থার কর্মী এবং সাংবাদিকদের সেখানে যেতে দিচ্ছেন না, মূল ঘটনা, প্রকৃত ঘটনা কি ঘটছে তা দেখতে দিচ্ছেন না। ম্যাথু ওয়েলস আগামী সপ্তাহান্তে মায়ানমার সীমান্তে কক্সবাজারে যাচ্ছেন বাংলাদেশে, এবং তিনি আশা করেন সেখান থেকে আমাদের আরও কিছু খবর জানাতে পারবেন।
যেমন শুনলেন, মিয়ানমারের সেনাপ্রধানের দপ্তর থেকেই স্বীকার করা হয়েছে যে রাখাইনে রোহিঙ্গা হত্যায় সে দেশটির সেনাবাহিনী জড়িত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। বাংলাদেশও বিশেষজ্ঞ বিশ্লেষকগণ আন্তর্জাতিক পর্যায়ে নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বিশ্লেষক ডক্টর আমেনা মোহসিন। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা হত্যায় সে দেশটির সেনাবাহিনী যে জড়িত তা অবশেষে মিয়ানমারের সেনাপ্রধানের দপ্তর থেকেই স্বীকার করা হয়েছে। সেনাপ্রধান মিন অং লেই এক ফেসবুক বার্তায় বুধবার ওই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেছেন যে গত বছর 2 সেপ্টেম্বর রাখাইনের ইনদিন গ্রামে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল যাতে 10 জন রোহিঙ্গাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড ঘটে রাখাইনে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় এবং সেনাবাহিনীর সাথে সৃষ্ট উত্তেজনার পর। তবে সেনাপ্রধানের ভাষ্য মোতাবেক নিহতরা তার ভাষায় বাঙালি সন্ত্রাসী ছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। মানবাধিকার সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জেমস গোমেজ বলেন, মিয়ানমারের সেনাবাহিনী নীতি বিবর্জিত ও অন্যায়ী পদক্ষেপের বিষয়ে ঢালাও অস্বীকারের নীতি থেকে সরে এসেছে, তবে এই ঘটনা বিশাল ও ভয়াবহ ঘটনাবলীর সামান্য একটি অংশ মাত্র। তিনি বলেন, তারা জাতিগত শুদ্ধি অভিযানের অংশ হিসেবে যে নির্মম নির্যাতনের ঘটনা ঘটিয়েছে এবং এতে গত বছরের অগস্ট থেকে 6,55,000 বেশি রোহিঙ্গাকে জোরপূর্বক দেশ থেকে বিতাড়ন করা হয়, সেসব বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। বাংলাদেশে বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণও আন্তর্জাতিক পর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বিশ্লেষক ডক্টর আমেনা মহসিন।
আমি তো মনে করি এটা একেবারে একটা আইওয়াশ, কারণ ওরা খুব ভালো করে বুঝতে পারছে যে বিভিন্ন ধরনের প্রমাণ এভিডেন্স সবার কাছে আছে। এবারে যে ইস্যুটা হয়েছে, এটা মিডিয়া এত ওয়াইড কভারেজ করছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এগুলোকে নিয়ে সামনে এসে গেছে, এবং এ ধরনেরও ডিমান্ড এসেছে যেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদের বিচার হয়। এবং আমরা জানি যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকেও অনেক ধরনের কথাবার্তা এসেছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারও বলেছেন যে ভবিষ্যতে তাদের ট্রায়াল হতেও পারে, আমজন সুচিকে নিয়েও বলা হয়েছে। এটা নিজেদেরকে কভার আপ করার জন্য তারা এক ধরনের একটা স্বীকারোক্তি করলো, বাট ইট ইজ জাস্ট অ্যান আই ওয়াশ যেন ফুল। এবং আমি মনে করি যে একটা ফুল স্কেল ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন, এটা প্রয়োজন আছে, সন্তুষ্ট থাকলে হবে না। তো আমি বিলিভ করি যে একটা ফুল স্কেল ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন আছে, আদারওয়াইজ যে আমরা পুরো পৃথিবীতে যা দেখছি, রাষ্ট্রের যে ধরনের চরিত্রগুলো আমাদের সামনে উদ্ঘাটন তো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র ক্রমেই অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এবং নাগরিকদের মিনিমাম সুযোগ সুবিধা বলে মিনিমাম অধিকারগুলো থাকছে না। এবং এবং যেটা মায়ানমারে ঘটেছে রোহিঙ্গাদের ব্যাপারে, সেখানে তো তারা তাদের নাগরিকত্ব অধিকারও পাত থেকেও বঞ্চিত, নাগরিক হিসাবে স্বীকৃত না। আপনি যদি ইনস্টিটিউশনকে এবং বিশেষ করে সামরিক ইনস্টিটিউশনের হাতে এ ধরনের ক্ষমতা আসতে থাকে ক্রমে এবং তারা যদি এটা থেকে দায় মুক্তি পেয়ে যায়, তাহলে তো সামনে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। পৃথিবীতে যে ধরনের ডানপন্থী শক্তিগুলোর আমরা প্রভাব দেখতে পাচ্ছি এবং রাইজ দেখতে পাচ্ছি, এগুলোকে ঠেকাবার জন্য আমাদের এগুলো প্রয়োজন আছে, এগুলো খুবই দরকারি।
তবে ঢাকায় সরকারিভাবে মিয়ানমার সেনাবাহিনীর এই স্বীকারোক্তির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সরকার সেখানকার বৈধ ভারতীয় নাগরিকদের যে তালিকা প্রস্তুত করছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
পরমাশিস ঘোষ রায় ভারতের আসামে রাজ্য সরকার সেখানকার বৈধ ভারতীয় নাগরিকদের প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছেন এবং কাজটি এখনও চলছে। তবে রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসামের নাগরিকদের তালিকা প্রকাশ নিয়ে যে প্রবল বিরোধিতা করছেন তার মূল কারণ কি, বিস্তারিতভাবে বলবেন কি?
বিস্তারিতভাবে বলার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মূল কথা তার বক্তব্য প্রথমেই হচ্ছে যে বাংলা ভাষাভাষী মানুষের প্রতি এটা একটা আক্রোশ বা আক্রমণ। তার কারণ উনি এই কথাটা বারবারই বলতে চেয়েছে। এটা বলতে চাওয়ার আগে আমি যে কথাটা বলবো, এই ঘটনাটা ঘটেছে 2018 গত পয়লা জানুয়ারি, আজকে হচ্ছে 11 জানুয়ারি। গত পয়লা জানুয়ারির পর থেকে আজকে 11 জানুয়ারি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী, আমাদের রাজ্যে যেহেতু আসন্ন পঞ্চায়েত নির্বাচন, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় যাচ্ছেন রাজনৈতিক সভা করতে এবং সরকারি অনুষ্ঠানে। সেখানে গিয়ে তিনি বারবারই হুঁশিয়ারি দিচ্ছেন যে একটা বাঙালির গায়ে যদি হাত পড়ে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। একেবারে আসামের বিজেপি গভর্নমেন্টের কাছে তিনি একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে বাঙালির গায়ে, বাংলা ভাষাভাষী মানুষের গায়ে যদি হাত পড়ে আমি হুঁশিয়ারি দিচ্ছি, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। উনি গতকালকেও বলেছে যে আসাম যদি বাঙালিদেরকে স্থান না দেয় বাংলা দেবে, কিন্তু এটা রাজনৈতিক ভাবে মোকাবিলা করব। আসামের বিরুদ্ধে তিনি বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকারের এগেনস্টেও তিনি বলেছেন, তিনি বলেছেন এটা বাংলা ভাষাভাষী মানুষের প্রতি এটা আক্রমণ। তিনি বলেছেন 2-3 দশক ধরে যারা বাংলা মানে আসামে বসবাস করছে বাংলা ভাষাভাষী মানুষরা, তাদেরকে এখন বলা হচ্ছে তারা সেখানকার মানুষ না, এটা কি করে সম্ভব হয়? সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে আর যেখানে এত লোকের অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেখানে মাত্র 1,90,00,000 মানুষের নাম উঠেছে, আর অ্যাপ্লাই করা হয়েছিল 3,29,00,000 মানুষের নাম, সেখানে মাত্র এতগুলো নাম কি করে বাদ পড়লো? এই যে মানে কয়েক মানে বেশি সংখ্যক মানুষের যে নাম বাদ পড়েছে তারা 3-4 দশক ধরে আসামে বসবাস করছে, এটা বাঙালিদের প্রতি একটা আক্রমণ বলে তিনি এটা মনে করছেন।
তো এ বিষয়ে আসাম সরকারের কি বক্তব্য, তারা কি বলছেন?
আসাম সরকারের ওখানকার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এটা সুপ্রিম কোর্টের গাইডলাইনে হচ্ছে, এটা আমাদের এটা প্রথম হয়েছিল মানে 1951 সালে, তারপরে এটা সংশোধন করে 2018 করা হলো। আসাম সরকারের বক্তব্য, আমরা এটা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়ে দিয়েছে যে এটা সুপ্রিম কোর্টের গাইডলাইনে হয়েছে, প্রথম খসড়া বেরোলো, আমরা পরবর্তী খসড়া আবার আগামী 1 বছরের মধ্যে বার করবো, তারা এটা পরিষ্কারই বলে দিয়েছে। কিন্তু এই বিষয়টা ঘটে যাওয়ার পর এই গত 11 দিন ধরে দেখা যাচ্ছে পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, টেলিভিশন মিডিয়ায়, বিভিন্ন এখন তো ইন্টারনেটের যুগ, সব মানে ফেসবুকে, টুইটারে, সব জায়গায় বাংলা ভাষাভাষী মানুষের একটা প্রবল বিক্ষোভ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে এটা ভারতবর্ষের মতো দেশ, গণতান্ত্রিক দেশ, সব রাজ্যে সব মানুষ থাকবে, সব রাজ্যে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পশ্চিমবঙ্গে কি অন্য ভাষাভাষীর অন্য রাজ্যের মানুষরা বাস করছে না? তাদের কি সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছে না? তাহলে আসাম কি ভারতবর্ষের বাইরে? সুপ্রিম কোর্ট বলছে, এখন তারা সুপ্রিম কোর্টের নাম দিয়ে দেখাচ্ছে, এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ইতিমধ্যেই বলেছেন যেটা পশ্চিমবঙ্গেও করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতিতে উনি ভয় পাচ্ছেন, উনি মুসলিম ভোট পাবেন, হিন্দু ভোট পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেটা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আক্রমণ, কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটকে তোয়াজ করার জন্য বলছে মুসলিম ভোট পাবে, আবার ও আসামের লোকেরা ভাবছে আসাম গভর্নমেন্ট এটাকে এখন সেই এক কথায় ফায়দা করে নিয়েছে, তারা বলছে যে এটা সুপ্রিম কোর্টের গাইডলাইনে হচ্ছে, নাগরিক পঞ্জী হওয়ার দরকার ছিল, আসামবাসীর ভোট বিজেপির দিকে পকেটে ঢুকবে। এটা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন, বিভিন্ন সাংবাদিকরা আছেন, বিভিন্ন সমাজের বিশিষ্ট জনেরা এটা এরকমই মতামত দিচ্ছেন।
এ বিষয়টি নিয়ে সমাজের কোনো ব্যক্তির মতামত বা প্রতিক্রিয়া পেয়েছেন কি? আপনি কারোর সাথে কথা বলেছেন কি?
আমি 3 জন মানুষের সঙ্গে মতামত নিয়েছি, আলোচনা করে তাদের প্রতিক্রিয়া পেয়েছি।
তারা কি বলছে?
3 জনের মধ্যে হচ্ছেন, তাদের 3 জনের মধ্যে প্রথমে হচ্ছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য, তারপর অধ্যাপক ইমানুল হক, তারপর অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরিন। 3 জনে 3 রকম ভাবে তারা মতামত বা প্রতিক্রিয়া দিয়েছেন, আমি সেটা শোনাতে চাই। প্রথমেই সাংবাদিক সুমন ভট্টাচার্যের প্রতিক্রিয়া।
ডোনাল্ড ট্রাম্পের পথে হেঁটে ভারতবর্ষ এবার বিজেপি, কে অনুপ্রবেশকারী এবং কে ভারতবর্ষের সঠিক নাগরিক, সেই বিতর্ক উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তারা মনে করছে এই বিষয়টিকে উস্কে দিতে পারলে হিন্দু ভোট সংহত করে নিজেদের দিকে নিয়ে আসা যাবে। সেই কারণেই পশ্চিমবঙ্গের লোকসভার উপনির্বাচনের প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী বলেছেন, পশ্চিমবঙ্গেও ন্যাশনাল সিটিজেন্স রেজিস্টার তৈরি করা হবে এবং অনুপ্রবেশকারীদের বিতরণ করা হবে। এর আগে আসামে এই ন্যাশনাল সিটিজেন্স রেজিস্টার তৈরি করা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি অভিযোগ করেছেন যে এই উদ্যোগ আসলে আসাম থেকে বাঙালিদের খেদানোরই চক্রান্ত। আসলে মমতাও বিজেপির মতো এক ধরনের সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করতে চাইছেন যাতে তার দিকে সমস্ত মুসলিম ভোট চলে আসে, কারণ বিজেপি যত প্রচার করবে যে বাংলাদেশ থেকে মুসলিমরা ভারতবর্ষে ঢুকে এসে বসবাস করছে, ততই বিজেপির দিকে হিন্দু ভোট যেমন যাবে তেমনি তৃণমূলের দিকে এরাজ্যের মুসলিম ভোট চলে আসবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। সেই উদ্দেশ্যেই মমতা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, আসাম থেকে যাদের বিতরণ করা হবে তাদেরকে তিনি পশ্চিমবঙ্গে আশ্রয় দেবেন।
অন্যদিকে অধ্যাপক ইমানুল হক যা প্রতিক্রিয়া দিয়েছেন আমি সেই প্রতিবেদনটা শোনাচ্ছি, প্রতিক্রিয়াটা শোনাচ্ছি।
ভারত অতিথি পরায়ণ দেশ, ভারতের মন্ত্র হচ্ছে বসুধৈব কুটুম্বকম। এই দেশে সব খুন পাঠান এক দেহে লীন হয়ে গেছে, সেই দেশে এখন আওয়াজ উঠছে বিদেশি বিতরণের। আসামে নাগরিক পঞ্জীকরণের নামে যা ঘটছে আগামী দিনে সারা ভারতেই তা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তাহলে মহারাষ্ট্র বলবে মারাঠি ছাড়া কেউ থাকবে না, গুজরাট বলবে গুজরাট ছাড়া কেউ থাকবে না, বাংলা বলবে বাঙালি বাঙালি ছাড়া কেউ থাকবে না, বিহার বলবে বিহারি ছাড়া কেউ থাকবে না। এইভাবে একটা যুক্তরাষ্ট্রীয় দেশ চলতে পারে না।
অপরদিকে অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরিন তিনি যা প্রতিক্রিয়া বলেছেন আমি সেই প্রতিবেদনটাও শোনাচ্ছি।
নরেন্দ্র মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠী ঠিক যেদিন পশ্চিমবঙ্গে 10,000 কোটি বিনিয়োগের আগ্রহ দেখালো, সেদিনই অনুপ্রবেশ এবং জাতীয় নাগরিক পঞ্জীকরণ নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপানোতর শুরু হয়ে গেল। কারণ বিজেপির সর্বভারতীয় নেতা এবং পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী বলেছেন, অসমের মতো পশ্চিমবঙ্গেও ক্ষমতায় এলে বিজেপি জাতীয় নাগরিক পঞ্জীকরণ চালু করবে এবং সমস্ত অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে। কৈলাস বিজয়বর্গীর এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গে একটি লোকসভা এবং একটি বিধানসভা উপনির্বাচনের প্রচার পর্বে। বিজেপির উদ্দেশ্যটা খুব পরিষ্কার, অনুপ্রবেশ এবং এনআরসির কথা তুলে এক ধরনের মেরুকরণকে নিশ্চিত করা এবং আসন্ন দুটি উপনির্বাচনে ব্যালট বাক্সে তার ফায়দা তোলা। এর বিপরীতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগেই অসম সরকারের এনআরসি তৈরির কাজের বিরোধিতা করেছেন এবং এই ঘটনাকে অসম থেকে বাঙালি খেদাও আন্দোলন বলে তুলনা করেছেন। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসমে এনআরসি তৈরির কাজ যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, সেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করায় অসমের রাজনীতিতে ইতিমধ্যেই ঝড় উঠেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অসমের রাজধানীতে দুটি FIRও করা হয়ে গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতেও বিন্দুমাত্র পিছু না হতে ফের জানিয়ে দিয়েছেন, অসম থেকে যাদের বিতাড়ন করা হবে পশ্চিমবঙ্গ তাদের আশ্রয় দেবে। পশ্চিমবঙ্গে বাঙালি ভাবাবেগের কথা মাথায় রাখতে গিয়ে অনেকেই ভুলে যান, অসমে এনআরসি তৈরির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। অসমে জাতীয় নাগরিকত্ব পঞ্জীকরণ আসলে সেখানকার ছাত্র সংগঠন AASU বা আসুর দাবি ছিল। যে ইস্যুতে আসুর নেতৃত্ব প্রফুল্ল মহান্ত বা ভৃগু ফুকানরা দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং পরবর্তীকালে অসম গণ পরিষদ নামের দল গড়ে রাজনৈতিক সাফল্যও পেয়েছিলেন। মনে রাখতে হবে প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধী প্রফুল্ল মহন্তদের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন সেখানেও এনআরসি তৈরির দাবিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই জন্যই এনআরসি নিয়ে অসমের কংগ্রেসও বিশেষ উচ্চবাচ্য করে না, তার কারণ অসমে কংগ্রেস ভালোই জানে এর সঙ্গে অহমিয়া ভাবাবেগও জড়িত।
ধন্যবাদ পরমাশিস ঘোষ রায়। আমাদের প্রথম বিশ্লেষক সুমন ভট্টাচার্য যেমন বললেন যে মুসলমানদের ভোট পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী ওইসব মন্তব্য করছেন, তো বিজেপি বিষয়টি কি চোখে দেখছে?
বিজেপি বলছে যে আমার দেশের লোক কে, আমার দেশের লোক কে অনুপ্রবেশকারী, এইটা বিভাজন করার দরকার। কিন্তু যে বিভাজনকারী, বিভাজন হওয়ার দরকার, মানে আলাদা করার দরকার, একটা রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী হওয়ার দরকার। বিজেপি বলছে যে এখন আসামের মানুষের, যেটা সৈয়দ তানভীর নাসরিন বললেন, আসামে আসামবাসীর ভাবাবেগ জড়িয়ে আছে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী তৈরি হওয়ার ব্যাপারে। তো বিজেপি এখন সে রাজ্যে সরকারে এসছে, তো বিজেপি সেটা সেন্টিমেন্টটা নিয়ে খেলছে। তারা ভাবছে যে আমরা আগামী দিন আমাদের মাটিটা আরো শক্ত হবে। এবং কৈলাস বিজয়বর্গীয় ইতিমধ্যে বলেছেন যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসলে বা আগামী দিন পশ্চিমবঙ্গে জিনিসটা করা হবে। তো এটা মানে সবাই ফায়দা নেওয়ারই চেষ্টা করছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা বাঙালির প্রতি আক্রমণ, চার দশক থাকার পরেও যদি কেউ বলে যে আমি নাগরিক সুবিধা পাবো না কেন্দ্রের তরফে, আমি অনুপ্রবেশকারী, তো পশ্চিমবঙ্গে যারা পূর্ববঙ্গ থেকে এসছেন তারা তো মমতাকেই সমর্থন করবেন, তাহলে ভোট বাক্স তো ন্যাচারালি তো অঙ্কের নিয়ম, ভোট বাক্স তো মমতার দিকেই যাবে। তো এটা নিয়ে তো মানে সময় বলবে কোন দিকে ভোট বাক্সে, অলরেডি এটা ভোট বাক্সের রাজনীতি মানে রাজনীতিকরণ হচ্ছে বলে বলা হচ্ছে। এবং মানে বাঙালি আসামবাসীর যদি ভাবাবে বিজেপি কেন্দ্রের সরকার, বিজেপির সরকার সেখানকার রাজ্য পরিচালনা করছে কেন্দ্রে বিজেপি, তো পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষী মানুষের সেন্টিমেন্ট, তাহলে এখন এখানকার বুদ্ধিজীবীরা বলছে মমতার ভাবাবেগকেও গুরুত্ব দিতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, বিজেপি কেন্দ্রে সরকার পরিচালনা করছে ঠিক আছে, একটা রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি থাকা, চার দশক পরে যদি কেউ বলে যে তুমি এদেশের নাগরিক নাও, তুমি নাগরিক সুযোগ সুবিধা পাবে না, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, এখন সময় বলবে পরিস্থিতি কোন দিকে গড়ায়।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আজ বৃহস্পতিবার, আপনাদের জন্য রয়েছে আমাদের নতুন সাপ্তাহিক পরিবেশনা নারী কণ্ঠ। শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব মেরিল্যান্ড রাজ্যের আইনসভার ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির সাবেক চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান এমেরিটাস ডেলিগেট শিলা হিক্সনকে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের 2018 সালের আইনসভার অধিবেশন শুরু হয়েছে বুধবার 10 জানুয়ারি। চেয়ারম্যান এমেরিটাস ডেলিগেট শিলা হিক্সনের জন্য এটি হবে সবশেষ সেশন বা অধিবেশন। ডেলিগেট শিলা হিক্সন প্রায় 42 বছর মেরিল্যান্ড আইনসভায় দায়িত্ব পালন করেছেন। তিনি একমাত্র মহিলা আইন প্রণেতা যিনি এত দীর্ঘ সময় মেরিল্যান্ড আইনসভায় জনগণের প্রতিনিধিত্ব করেছেন। ডেলিগেট হেক্সন একজন ডেমোক্র্যাট। তিনি ডেমোক্র্যাটিক পার্টির সেন্ট্রাল কমিটিতে একসময় কাজ করতেন। 1976 সালে মেরিল্যান্ড আইন পরিষদের নিম্নসভায় একটি সদস্য পদ শূন্য হয় এবং তখন হেক্সনকে ওই পদে নিয়োগ করা হয়। 2 বছর পর তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। সেই থেকে তিনি 4 দশক ধরে নির্বাচনে জয়লাভ করছেন এবং পুরুষ প্রধান মেরিল্যান্ড আইনসভায় গুরুত্বপূর্ণ কমিটিতে নেতৃত্ব দিয়েছেন। ডেলিগেট শিলা হিক্সন নারী কণ্ঠ অনুষ্ঠানে এক একান্ত সাক্ষাৎকারে রাজনীতিতে এবং মেরিল্যান্ড আইন পরিষদে তাঁর অভিজ্ঞতার কথা বলেন। 1970-এর দশকে একজন মহিলা আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন শিলা হিক্সন। তার কাছে জানতে চাই তখনকার পরিস্থিতি কেমন ছিল।
As you know, I worked on Capitol Hill and I was a lobbyist in Washington, so I did have an ability to be around politicians in a different role, and people accepted them, the men accepted
me. আমি ক্যাপিটল হিলে কাজ করেছি, ওয়াশিংটনে লবিস্ট হিসেবে কাজ করেছি, আমার রাজনীতিকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল, লোকজন তাই সহজে আমাকে গ্রহণ করেছে, পুরুষরাও আমাকে ভালোভাবে গ্রহণ করেছেন কারণ তারা জানতেন যে আমার অভিজ্ঞতা আছে। আইন প্রণেতা হিসেবে ডেলিগেট শিলা হিক্সনের দীর্ঘ কর্মজীবনে বহু উল্লেখযোগ্য আইন প্রস্তাব তিনি উত্থাপন করেছেন এবং পাশ করেছেন। তাকে প্রশ্ন করেছিলাম কোন বিলটি তার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
Well, I think the big one that was great for me was the right to die bill. The right to make your decision. When I came into office, you could not make that decision.
আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাইট টু ডাই বিল, মৃত্যুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। আমি যখন প্রথম আইনসভায় ঢুকি তখন আপনি ওই সিদ্ধান্ত নিতে পারতেন না। আমাদের একটা আইন পাশ করতে হলো যার অধীনে একটি নথিপত্রে আপনি বলবেন যে কৃত্রিম উপায় আপনাকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি প্রথমে যেসব আইন প্রস্তাব উত্থাপন করেছি সেটি তার মধ্যে অন্যতম। প্রায় 5 বছর লেগেছে ওই বিল পাশ করাতে। আইন প্রণেতা হিক্সন কর সংক্রান্ত আইন নিয়ে কাজ করতে পছন্দ করেন।
Because I was on the tax committee, I dealt with a lot of tax bills, and for me that the package of tax bills and the way that was the way
আমি যেহেতু কর সংক্রান্ত কমিটিতে ছিলাম, বহু কর বিষয়ক বিল নিয়ে আমি কাজ করেছি। আমি মনে করি উদারপন্থী ও প্রগতিশীল আইন প্রস্তাবের অর্থায়নের জন্য এবং প্রগতিশীল কার্যক্রমগুলো যাতে এগিয়ে যেতে পারে সেজন্য কর আরোপের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ডেলিগেট শিলা হিক্সন 20 বছরের বেশি সময় কর আরোপের গুরুত্বপূর্ণ ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির চেয়ারম্যান ছিলেন।
The ways and means is the one that makes the system work. We put our money where our mouth is. We put grease to the programs and we make it happen. And I think it's
কার্যক্রমগুলো যাতে ঠিকমতো কাজ করে সেজন্য ওয়েজ অ্যান্ড মিন্স খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কার্যক্রম চালু রাখার জন্য সেটা প্রয়োজন। আমি মনে করি আইনসভার সবচাইতে গুরুত্বপূর্ণ কমিটির অন্যতম সেটি। 1970-এর দশকে মেরিল্যান্ডে মহিলা আইন প্রণেতাদের সংখ্যা এত কম ছিল যে তাদের জন্য প্রয়োজন মতো নির্দিষ্ট শৌচাগারের ব্যবস্থা ছিল না। শিলা হিক্সন পটি প্যারিটি বিল নামের একটি আইন প্রস্তাব উত্থাপন করেন।
Potty parity bill. Yes. I did that. When I first came to the General Assembly, the women did not have bathrooms. That would be in 1976. There were no women's bathrooms in the General Assembly itself.
হ্যাঁ, আমি পটি প্যারিটি বিল উত্থাপন করি। 1976 সালে আমি যখন প্রথম আইনসভায় যাই তখন মহিলাদের জন্য গণ শৌচাগার ছিল, কিন্তু মহিলা আইন প্রণেতাদের জন্য তা ছিল না। নির্বাচিত মহিলা সাংসদদের অনেক দূরে হেঁটে গিয়ে শৌচাগার ব্যবহার করতে হতো, কিন্তু পুরুষ সাংসদদের সেই অসুবিধে ছিল না। যখন কোনো গুরুত্বপূর্ণ বিল নিয়ে ভোটাভুটি হতো তখন মহিলা সাংসদরা আটকে যেতেন। পটি প্যারিটি বিলটি তাই খুবই গুরুত্বপূর্ণ ছিল। বলা বাহুল্য, পটি প্যারিটি বিলটির কারণেই মেরিল্যান্ডের বিভিন্ন গণভবনে মহিলাদের জন্য অধিক সংখ্যায় শৌচাগারের ব্যবস্থা করা হয়। রাজনীতিতে এবং বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন। এ সম্পর্কে চেয়ারম্যান এমেরিটাস ডেলিগেট শিলা হিক্সন বলেন,
ইভেন টু দিস ডে আই থিঙ্ক উইমেন মেন ফিল চ্যালেঞ্জড বাই উইমেন বিইং ইন অপারেশন দে অলসো থিঙ্ক দ্যাট উই আর ট্রিটেড উই গেট স্পেশাল ট্রিটমেন্ট।
আমি এখনো মনে করি যে পুরুষরা চ্যালেঞ্জ বোধ করেন যখন নারীরা ওই প্রক্রিয়া থাকেন। তারা হয়তো মনে করেন মেয়েরা বিশেষ সুবিধা পান। ধরুন আপনি একটি রুমে ঢুকলেন, আপনাকে একজন আসন ছেড়ে দিলেন, ভদ্র ব্যবহার। কিন্তু মহিলারা যখন নির্বাচিত হতে শুরু করেন তখন আদব কায়দার অভাব দেখা যায়। পুরুষরা হয়তো চাইতেন না যে মহিলারা অতিরিক্ত কিছু পাক। ডেলিগেট শিলা হিক্সন বলেন, মহিলা আইন প্রণেতাদের সোচ্চার হতে হয়েছে, সবকিছু তাদের চাইতে হয়েছে, তাদের হাতে কিছু তুলে দেয়া হয়নি। বিভিন্ন কমিটিতে মহিলাদের অন্তর্ভুক্ত করার দাবি তাদের করতে হয়েছে। তিনি বলেন, পুরুষ আইন প্রণেতারা অনেক সময় বলতেন অভিজ্ঞতা ছাড়া তারা কিভাবে কাজ করবেন। শিলা হিক্সন বলেন, সুযোগ না পেলে আমরা অভিজ্ঞতা কিভাবে অর্জন করব। আইনসভায় মহিলাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় মহিলাদের অন্তর্ভুক্ত করা হতো না।
Oh, I think that the number one that I feel, and because I've been in a leadership position a while, is we're not included in the inside meetings, the decision-making meetings. There are meetings, right, before the final decision is made.
আমি দীর্ঘ সময় ধরে নেতৃত্বে আছি। আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অভ্যন্তরীণ বৈঠকগুলো, অর্থাৎ একটা সিদ্ধান্ত নেয়ার আগে বারবার যেসব বৈঠক হয় তাতে মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হতো না। আমাদের অনেক সময় লেগেছে ওইসব বৈঠকে অন্তর্ভুক্ত হতে। আপনি যদি একটা আইন প্রস্তাবের ব্যাপারে কিছু সূক্ষ্ম বিষয় না জানেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। এখন যে মহিলারা রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য বর্তমানের পরিস্থিতি সম্পর্কে শিলা হিক্সন অনেক আস্থাবান।
The openness of government has made it easier for women, easier for people, easier for the public to understand what's going on. And that's, I think, the biggest pride we take. I do.
সরকারে এখন যে একটা স্বচ্ছতা আছে, তা কি ঘটছে তা বোঝার জন্য মহিলা বা সাধারণ লোকজনের জন্য অনেক সহজ হয়ে গেছে। এই স্বচ্ছতার জন্য আমি গর্বিত। মেরিল্যান্ড সরকার জনগণের সরকার। টেলিভিশনে আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কি ঘটছে। এর ফলে নির্বাচন প্রক্রিয়ায় সবার অংশ নেওয়া সহজ হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ সম্পর্কে ডেলিগেট হিকসনের মতামত জিজ্ঞেস করি।
I would like us to be a little more aggressive. I think we're quiet, and there are a lot of things to do out there, and a lot of things to protect is even more than
আমি চাই যে আমরা আরো আগ্রাসী হই। আমি মনে করি আমরা একটু বেশি চুপচাপ। অনেক কিছু করতে হবে, অনেক কিছু রক্ষা করতে হবে। আমরা ইতিমধ্যে যা অর্জন করেছি তা কেউ মুছে ফেলুক আমরা তা চাই না। লোকজনের যা প্রয়োজন তা আমাদের জানতে হবে। তিনি বলেন, পরিবেশের ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটেছে, পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে, আমাদের তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। হিকসন বলেন, জনগণ যাতে ভোট দেন ডেমোক্র্যাটিক পার্টির সে ব্যাপারে আরো তৎপর হতে হবে।
The voting, we're still trying to make sure more people vote. Don't understand what keeps them, they say, out of not voting. I always hear, oh, it doesn't make a difference. That's simply not true when there are elections that are...
আরো লোকজন যাতে ভোট দেন আমরা সেটা নিশ্চিত করতে চেষ্টা করছি। জনগণ কেন ভোট দেন না সেটা আমি বুঝতে পারি না। লোকজন যখন বলেন ভোট না দিলে কিছু এসে যায় না, তা একেবারেই সঠিক নয়। একটা ভোটের ব্যবধানে একজন নির্বাচিত হতে পারেন। লোকজনকে সচেতন করার জন্য আমাদের আরও চেষ্টা করতে হবে। ডেলিগেট শেলা হিকসন ঘোষণা করেছেন তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না। একজন আইন প্রণেতা, একজন রাজনীতিক হিসেবে তিনি কি চান? লোকজন তাকে কিভাবে মনে রাখবেন?
I'd like to be remembered as promoting women, but I was not a woman's candidate. I was a candidate from district 20. It's the most liberal district in the state of Maryland. I'd like to think that the liberal programs and the liberal ideas that district 20 in Montgomery County promoted to the state have been Maryland.
আমি চাই লোকজন আমাকে স্মরণ রাখবেন যে আমি মহিলাদের উন্নতি দেখতে চেয়েছি। আমি শুধু মহিলাদের প্রার্থী ছিলাম না, বা এখনও তা নই। মেরিল্যান্ড রাজ্যের সবচাইতে উদারপন্থী এলাকা ডিস্ট্রিক্ট 20 থেকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি আশা করছি ডিস্ট্রিক্ট 20 এবং মনগমেরি কাউন্টি থেকে আমরা মেরিল্যান্ড রাজ্যের জন্য যে উদারপন্থী কার্যক্রম ও ধারণা তুলে ধরেছি সেটাই অটুট থাকবে। উদারপন্থী আইনের ক্ষেত্রে মেরিল্যান্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ 10টি রাজ্যের মধ্যে একটি। সেটাই আমার সবচাইতে বড় গর্ব। মেরিল্যান্ড রাজ্যের 2018 সালের আইনসভার অধিবেশনে 84 বছর বয়স্কা উদারপন্থী ও প্রগতিশীল চেয়ারম্যান এমেরিটাস ডেলিগেট শিলা হিকসনের সাফল্য কামনা করি। এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত।
হাফিজ আব্দুর রহমান মাক্কি একজন পলাতক, যাকে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন লস্কর-এ তৈয়বাকে নেতৃত্ব প্রদানের জন্য খোঁজা হচ্ছে। ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় গোষ্ঠীটি কঠোর শরিয়া আইন প্রবর্তন করতে বদ্ধপরিকর। অনুমান করা হচ্ছে গোষ্ঠীটি 2008 সালের নভেম্বর মাসে ভারতের মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করেছে। সে হামলায় 6 জন আমেরিকান সহ 166 জন প্রাণ হারিয়েছিলেন। তার কার্যকলাপের কারণে যুক্তরাষ্ট্র ট্রেজারি দপ্তর মাক্কিকে বিশেষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। জাতিসংঘ সংস্থা মুম্বাই হামলার পরপরই এই গ্রুপটিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে। পাকিস্তানি নাগরিক মাক্কির জন্ম 1948 সালের দিকে বাহওয়ালপুরে। যুক্তরাষ্ট্রের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম তার অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $20,00,000 পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র সরকার নিশ্চয়তা প্রদান করছে যে সকলের নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং সকল তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের এবং তাদের পরিবার পরিজনদের অন্যত্র সরিয়ে নিয়ে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে। আপনার কাছে এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসে জানাতে পারেন। টিপলাইনে www.reversforjustice.net অথবা ইমেইলে rfj@state.gov এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হল। এখন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তার নির্বাচনী প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্ত বিষয়ে তাঁর সঙ্গে মুলারের দেখা করার প্রয়োজন রয়েছে এমন সম্ভাবনা নেই। বুধবার নরওয়ের প্রধানমন্ত্রী এমা সলবার্গের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মিস্টার ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি তার বিবৃতির পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়ার সঙ্গে কোনো যোগসাজশ ছিল না, কাজে এ নিয়ে কোনোরকম সাক্ষাৎকারের সম্ভাবনা নেই বললেই চলে। তিনি বরঞ্চ বলেন যে যোগসাজশ হয়েছে তবে তার ডেমোক্র্যাটদের সঙ্গে রুশদের। বলা হচ্ছে মুলার ট্রাম্পের আইনজীবীদের এরকম আভাস দিয়েছিলেন যে এই তদন্তের অংশ হিসেবে তিনি ট্রাম্পের সাক্ষাৎকার নিতে চাইবেন। ট্রাম্প এই তদন্তকে তাঁর ভাষায় ডেমোক্রেটিক ভাঁওতাবাজি বলে অভিহিত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কার্যকর রয়েছে এবং যদিও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মধ্যপ্রাচ্যে অন্যান্য কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ আছে, সেগুলোকে পৃথক বিষয় হিসেবে বিবেচনা করা উচিত। 2015 সালে সম্পাদিত ওই চুক্তি নিয়ে আলোচনার জন্য তিনি আজ ব্রাসেলসে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। মোগেরিনো বলেন যে এই চুক্তির ফলে ইরানের সঙ্গে সকল বিষয়ে আরও গভীর সহযোগিতা ও সংলাপের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এই চুক্তির অব্যাহত সাফল্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন এই কার্যকর চুক্তি বহাল রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যের প্রয়োজন রয়েছে। আফগানিস্তানে নেটোর রেজুলেট সাপোর্ট মিশন বলছে যুক্তরাষ্ট্রের একজন সৈন্য তাদের কথায় স্থল সংঘাতে আহত হয়েছে। এই মিশনের জনসংযোগ পরিচালক ক্যাপ্টেন টম গ্রেসব্যাক বলেন যে এই ঘটনাটি ঘটে নানগারহার প্রদেশের আচিন জেলায়, তবে ঠিক কী ধরনের সংঘাত হয়েছে সে সম্পর্কে তিনি বিশেষ কিছু জানাননি। তিনি বলেন জোট বাহিনীর কোনো সদস্যই এই সংঘাতে নিহত হয়নি, কেবল একজন আহত হয়েছে। পূর্ব চীন সাগরে চীনের নৌবাহিনীর একটি জাহাজ দেখা যাওয়ার পর জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। উভয় দেশই পূর্ব চীন সাগরের কাছে কয়েকটি দ্বীপের মালিকানা দাবি করে আসছে। ওই দ্বীপপুঞ্জকে ঘিরে জাপানের সমুদ্রসীমার মাত্র 22 কিলোমিটার বাইরে আজ একটি চীনা ফ্রিগেট দেখা গেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন যে বুধ ও বৃহস্পতিবার একটি বিদেশি ডুবোজাহাজ এবং অনুমান করা হচ্ছে সেটাও চীনের একই এলাকায় দেখা যায়। টোকিওতে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী শিনসুকে সুগিয়ামা চীনের রাষ্ট্রদূত চেং ইয়াংওয়ানকে পররাষ্ট্রমন্ত্রকে ডেকে পাঠিয়ে ঘটনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন। উত্তর আফ্রিকান রাষ্ট্র তিউনিশিয়ার কর্তৃপক্ষ বলছে যে সরকারের আরোপিত কৃচ্ছ্রতা সাধনের বিরুদ্ধে 3 দিন ধরে চলে আসা সহিংস প্রতিবাদের পর 500রও বেশি লোককে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ দমনের জন্য বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন টমাস ব্লন্ডেট, আর আমি শিগুফতার স্ট্রিং কুইন সবাইকে আরেকবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.